الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দান সম্পর্কে আমরা শুনে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কিছু দান করে দিতেন তো দ্বিতীয়বার তাকে অন্যর কাছে হাত পাতার সুযোগ হতো না বা হাত পাতার তার প্রয়োজন হতো না। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে কোথাও যাচ্ছিলেন, সঙ্গী সাথীরাও ছিল। কেউ বলল হাতিম তাই অনেক বড় দাতা ছিল, অনেক মানুষকে দান করত, সে একটি মহল বানিয়েছিল, তার 10টি দরজা তৈরি করেছিল এবং 10টি দরজাতে খাদিম নিযুক্ত করে দিয়েছিল। সে ঘোষণা দিয়েছিল যে একটি দরজা দিয়ে প্রবেশ করবে তাকে যাতে দান করা হয়, দ্বিতীয় তৃতীয় এভাবে 5টি দরজা দিয়ে সে যদি কোনো অভাবী প্রবেশ করে তো তাকে 5টি দরজা দিয়েই যাতে দান দেওয়া হয়, সদকা দেওয়া হয়, তাকে হেল্প করা হয়। আর সে যদি 10টি দরজা দিয়ে অতিক্রম করে তাহলে সে তাকে যাতে 10টি দরজার মধ্যে যে খাদিমগুলো রয়েছে তো তাকে সেখান থেকে মানে 10টি দরজা থেকেই যাতে তাকে সহযোগিতা করা হয়, হেল্প করা হয়। একথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন তখন বললেন, তোমরা হাতিম তাইকে বড় দানবীর বলছো, আমি তো বলবো এটা কৃপণতার লক্ষণ রয়েছে। সে একটি দরজাতে গিয়েছে, দ্বিতীয় দরজায় কেন গেল? তো সাথীরা বলল এই জন্য তার অভাব পূরণ হয়নি। তৃতীয় দরজায় কেন গেল? এই জন্য যে তার অভাব পূরণ হয়নি, 10টি দরজা তাকে অতিক্রম করতে হলো। কেন? তো সাথীগণ বললেন তার অভাব পূরণ হয়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কোনো কিছু দিতেন তো দ্বিতীয়বার তাকে প্রয়োজনই হতো না কারো কাছে হাত পাতার। এক ব্যক্তি আসলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইলো। আমার নবী ইরশাদ করলেন, ওই যে দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এগুলো সব তুমি নিয়ে নাও। সে শুনে অবাক হয়ে গেল, আমি ভেবেছিলাম কি একটি হয়তো দুটি আমি ছাগল পাবো, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে পুরো মাঠ পুরো ময়দানে ছাগল বোঝাই ভর্তি, এগুলো সব আমার। আমার নবী বললেন, হ্যাঁ এগুলো সব তোমার, যাও তুমি এগুলো সব নিয়ে যাও। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কাছে যদি পাহাড় সমতুল্য স্বর্ণ থাকতো তো এই পাহাড় সমতুল্য স্বর্ণ আমি নিজের কাছে 3 দিনের বেশি রাখতাম না। হ্যাঁ এতটুকু রাখতাম যদি আমার উপরে কর্জ থাকতো, তো কর্জ আদায় করার জন্য সামান্য কিছু আমি রেখে দিতাম, এরপর আমি সমস্ত স্বর্ণগুলো আল্লাহর জন্য মানুষকে দান করে দিতাম। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় দানবীর দাতা কে? সাহাবারা আরজ করলেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। এখানে একটি কথা বলছি আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কথা, সাহাবা কেরাম কখনো বলেনি আল্লাহই ভালো জানে। সাহাবা কেরাম বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে, এত আদব ছিল। আর জানতেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় যা বলেন আল্লাহ তাআলার জানানোর কারণেই বলেন এবং আল্লাহর দান করা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন। তো সাহাবা কেরাম এইভাবেই বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সবচেয়ে বড় দাতা দানবীর হচ্ছে আল্লাহ, আর দুনিয়াতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ দান করে আর তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার হুকুমে দান করে থাকে। এই অথরিটি আর এই ইখতিয়ার আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে আজকে, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 10 বার করে আমার উপরে দুরূদ পড়বে, তো আমি কাল কিয়ামতের দিনে তার সুপারিশ করব। মনে করেন কেউ জেলে চলে গেল, তার কেউ নেই, স্ত্রী, মা বাবা, ছেলে সন্তান, আত্মীয়র মধ্যে আছে কিন্তু ক্ষমতা নেই, টাকা পয়সা নেই তাকে জেল থেকে বের করে আনার, কিন্তু কেউ যদি হেল্প করে দিল, কাছে এসে দাঁড়িয়ে গেল, তো সে সবাইকে ভুলে তাকে স্মরণ রাখবে আর বলবে এই ব্যক্তি আমাকে এই জেলখানা থেকে বের করেছে, এই ব্যক্তি আমাকে হেল্প করেছে। তো এটা তো হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, সে যতদিন জীবিত থাকবে যে বের করেছে তাকে ভুলবে না, আর তারপরেও কেউ যদি বের না করে তো সে কোনো না কোনো দিন বের হয়ে আসবে, কিন্তু কিয়ামতের দিনে গুনাহের কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহকে অসন্তুষ্ট করার কারণে, খারাপ কাজ করার কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আর সেদিন যদি বাঁচার কোনো উপায় না থাকে আর যদি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় তবে কি হবে? সেখান থেকে তো তাড়াতাড়ি একদিন এক মাস পরে যে বের হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই ভয়াবহ দিনে আমি তার সুপারিশ করব, আল্লাহ তাআলার দরবারে অনুরোধ করব, মওলা বান্দা তোমার, উম্মতি আমার আছে, মওলা তুমি তাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। চলুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা চলতে, ফিরতে, উঠতে, বসতে আমরা আমাদের নবীর উপরে দুরুদ পড়ব ইনশাআল্লাহ আযা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুধু বাদশাহিয়াতে দান করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতে শুধু দান করেনি, মানে জান্নাত পাওয়া গেল তো সব কিছুই পাওয়া গেল, এর সাথে সাথে মানুষ কিভাবে নেক হবে, পরহেজগার হবে, কুসংস্কারগুলো তার থেকে দূর হবে, সে আশরাফুল মখলুকের মধ্যে শ্রেষ্ঠ কিভাবে হবে এবং নেক পরহেজগার দিনদার আল্লাহওয়ালা কিভাবে হবে, তার চরিত্র কিভাবে ভালো হবে, সে কিভাবে কথা বলবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে খাবে, কিভাবে পোশাক পরবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে আত্মীয় স্বজনের হক আদায় করবে, স্ত্রীর ছেলে মেয়ের সাথে কিভাবে ব্যবহার করবে, বাবার কিভাবে সম্মান করবে, এই সম্পর্কে সব কিছু কে জানিয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে। কেননা এর আগে জাহিলিয়াতের জামানায় তো মানুষ খুবই নিকৃষ্ট ছিল, সেই জামানায় নিজের জীবিত মেয়েকে মাটিতে দাফন করে দিত, কুয়ার মধ্যে ফেলে দিত বা পাহাড়ের উপর থেকে ফেলে মেরে ফেলত। জাহিলিয়াতের জামানায় এমন ছিল, মা কি জানতো না, স্ত্রী কি জানতো না, মানে জুয়া, ব্যভিচার, মার্ডার এগুলো ছিল জাহিলিয়াতের জামানায়, মা বাবা কি এগুলোই জানতো না। তো এগুলো কে জানিয়েছে, মানুষকে পরিষ্কার কে করেছে, সভ্যতা কে এনেছে, মায়ের কি হক এটা কে জানিয়েছে, স্ত্রীর কি হক এটা কে জানিয়েছে, ছেলে মেয়ের কি হক এটা কে জানিয়েছে, পাড়া প্রতিবেশীর হক কে জানিয়েছে, সব তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু পুরো জিন্দগি, পুরো জীবন উম্মতির সংশোধনের জন্য, উম্মতির চরিত্রকে গঠন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ বিষয়েও আমাদেরকে অবগত করেছেন কি পাপ হলে তওবা করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ হয়েছে তওবা কেন করছো না, তওবা করে নাও, কেননা আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। তওবার দরজাটা আমাদের ঘরের দরজার মতো নয়, বরং এই তওবার দরজা কেউ যদি 40 বছর হেঁটে যায় বা ঘোড়ার উপরে চড়ে সে যদি 40 বছর পর্যন্ত কোথাও যায়, যত দূর যাবে তার চেয়ে বড় তওবার দরজা রয়েছে। আর এই তওবার দরজা আল্লাহ তাআলা নিজের বান্দার জন্য খুলে রেখেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি তোমার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় তবে তুমি তওবা করে নাও, সত্যিকারে অন্তরে তো আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা মানুষকে ভয় করি, মানুষ কি বলবে, প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমি যে কারখানায় যে অফিসে জব করছি আমার কলিগ কি বলবে, আমার বস কি বলবে, দুনিয়া কি বলবে, মানুষে কি বলবে, আমার পরিবারের লোকেরা কি বলবে। আমরা শুধু পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন প্রতিবেশী, নিজের বংশের লোকেরা, নিজের এলাকার লোকদেরকে নিয়ে পড়ে রয়েছি কি তারা কি বলবে, কিন্তু আল্লাহ কি বলবে, আল্লাহ তাআলার কি হুকুম রয়েছে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করছি, মানুষকে ভয় করছি, আমরা কি আল্লাহকে ভয় করছি, মানুষ কি বলবে এজন্য আমরা সে কাজ করি না, কিন্তু আল্লাহর ভয়ে, সত্যিকারে আল্লাহর ভয়ে কি আমরা সে কাজকে ত্যাগ করছি। আমরা এইভাবে বলবো, না ভাই আমি এই কাজ করব না, কেননা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে দেখছে আর আল্লাহর দরবারে আমাকে একদিন দাঁড়াতে হবে। তো এইভাবে বলতে হবে, তো আল্লাহকে ভয় করতে হবে। মিথ্যা বলবো না, আমি আল্লাহকে ভয় করি, ঘুষ আমি খাবো না, এই পবিত্র মুখে আমি হারাম গ্রাস মুখে দিব না, কেন আমি আল্লাহকে ভয় করি, সুদ আমি খাবো না, না লেনদেন করব, কেন সুদের উপরে আল্লাহ স্বয়ং নালত করেছে, আমি আল্লাহ তাআলার নাফরমান হতে চাই না, আমি সুদ খাবো না, কেন আমি আল্লাহকে ভয় করি, সে আমাকে দেখছে। পরনিন্দা করা, অন্যকে নিয়ে সমালোচনা করা করব না, এটা আমাকে অথরিটি কে দিয়েছে যে আমি কাউকে নিয়ে সমালোচনা করি, কারো অপারেশন করি, কেন না আল্লাহ দেখছে আমি এমনটি করব না। কার জন্য? আল্লাহর জন্য। আমি মা বাবাকে কষ্ট দিব না, আমি কারো কথা শুনে মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় আমি যাব না, কেন আল্লাহ তাআলা বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে তুমি মা বাবার উপরে দয়া করো, আমি আল্লাহকে ভয় করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। মোট কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি আল্লাহকে ভয় করো। তো যার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে তো আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কি আল্লাহর রহমতের আশা করা। আল্লাহর রহমত অনেক বড় রয়েছে, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, আল্লাহ তাআলার দয়ার দিকে চেয়ে থাকা, কেননা আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না, নিজের আমলের কারণে, নিজের বন্দগির কারণে, তাকওয়া পরহেজগারির কারণে কেউ যেতে পারবে না, কারণ এটা তো আল্লাহ পাক হুকুম করেছে আমাদেরকে, তো তাকওয়া পরহেজগারি ইবাদত বন্দেগি তো করতে হবে। কিন্তু যদি আমি এতটুকু মনে করে নিই কি বাস আমি যেটা করছি এর কারণেই আমি জান্নাতে যাব, কারণ এই আমলের সাথে সাথে আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন রয়েছে, আল্লাহ যদি দয়া করে দেয় তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। চলুন আমি এ বিষয়ে একটি ঘটনা আপনাকে বলি তো আপনি বুঝতে পারবেন। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিল যেখানে সে ইবাদত বন্দগি রিয়াজত করলো আর আল্লাহ তাআলা তাকে রিজক দান করলো। যেদিন কিয়ামত কায়েম হবে তো আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে ফেরেশতারা আমার দয়ায়, আমার করুণায় এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো সে ব্যক্তি বলবে, মাওলা আমার আমল কই গেল, যদি তোমার দয়াতেই আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমি এতদিন যে আমল করেছি তাহলে এই আমল। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন কিয়ামতের দিনে, ঠিক আছে তোমার আমলগুলো এক পাল্লায় রাখো আর এক পাল্লায় আমি যে চোখের নিয়ামত দিয়েছি সেই চোখের নিয়ামতটা আর এক পাল্লায় রাখো। তা রাখা হলো, তো দেখা যাবে কিয়ামতের দিনে ওই চোখের নিয়ামতটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, এখন সেম সেম হয়ে গেল, তুমি জাহান্নামে চলে যাও। তখন সে ব্যক্তি কান্না করবে, না মাওলা আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমার দয়াতেই আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে ফেরেশতারা তাকে এবার জান্নাতে নিয়ে যাও। বলার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক দান আমাদের প্রতি রয়েছে, আমাদের দেখা কিভাবে দেখব, দেখ কে শিখিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, কিভাবে আমরা চলবো এটা কে শিখিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি গর্ব সহকারে অহংকার সহকারে তোমরা চলিও না, আর কাপড়কে মাটিতে হেঁচড়ি এভাবে নিয়ে গিয়ে অহংকার স্বরূপ তোমরা হাঁটা হাঁটি বা চলাফেরা তোমরা করিও না। তো এগুলো সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিনয়ী হওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তো এভাবে হাঁটতেন মনে হচ্ছে যেমন পাহাড় থেকে কেউ নামে, তো ঠিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দেখতো দূর থেকে তো মনে হচ্ছে নামছেন নিচের দিকে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মাথা নত করে জমিনের উপর দিয়ে হাঁটতেন। আর কেউ তো বলেছে শুকনো পাতার উপরে আল্লাহ নবী এভাবে পা রাখতেন তো সেটা মচমচ করে ভেঙে যেত না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিনয়ী হতে, বিনয়ী হও, নরম হও, কেননা যে গাছে ফল হয় সে গাছটা নত হয়ে যায়, ঝুঁকে যায়। আমরা দেখেছি আম গাছে যখন আম ধরে তো গাছটা নত হয়ে যায়, বড়াই গাছকে আমরা দেখেছি যখন পুরো গাছে বড়াই হয়ে যায় কুল, তো সেটা কি হয়ে যায়, গাছটা নত হয়ে যায়, হেলে পড়ে। তো জ্ঞানী গুণীদেরকে আপনি দেখেছেন কম বলবে, সফট মাইন্ডেড হবে আর খুব নরম হবে, তাড়াতাড়ি উত্তর দেবে না এবং তাড়াতাড়ি তারা রাগও হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিনয় হতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদা পূরণ করতে। যখনই তুমি কোনো বিষয়ে কারো সাথে ওয়াদা করো তো ওয়াদাকে পূরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, এক ব্যক্তি বলল আপনি এখানে ওয়েট করেন আমি আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ওয়েট করলেন, সেখানে অপেক্ষা করলেন, এক দিন এক রাত অতিবাহিত হয়ে গেল। পরে সেই ব্যক্তি যেখানে গিয়েছিল সে ভুলে গিয়েছিল, পরে স্মরণ আসলো, আরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম কি আমি আসছি, কই আমি তো যেতে পারিনি। সে যখন আসলো তো দেখলো ঠিক ওই জায়গায় আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন অপেক্ষা করছেন। সে বলল আপনি যাননি বাড়িতে, এখনো আপনি ওয়েট করছেন, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার নবী বললেন তুমি যে বলেছিলে আমি আসছি, আপনি অপেক্ষা করুন, তো আমি তোমার জন্য অপেক্ষা করছি। কারোর সাথে যদি ওয়াদা করা হয় তো ওয়াদা পূরণ করতে হবে, এও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ধৈর্য ধারণের ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এবং ধৈর্য ধারণের ব্যাপারে তো কোরআনে মজিদ ফুরকানে হামিদের আয়াতে করিমাও নাজিল হয়েছে। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুশ শোহদা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সবর করেছেন, কেমন ধৈর্য ধারণ করেছেন কি চোখের সামনে আলী আজগারকে তীর মারা হলো, হলকের আর পার হয়ে গেল তীর, আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার হাতে তীর লেগে গেল, আলী আজগার জিবাটা বের করে দিল, গিয়েছিলেন পানি চাওয়ার জন্য। তো ইয়াজিদি লস্কররা পানি না দিয়ে বাচ্চার গলাতে তীর মেরে দিল। ইমামে আলী মাকাম ধৈর্য ধারণ করলেন, চোখের সামনে ছেলেকে শহীদ করে দেওয়া হলো, ধৈর্য ধারণ করলেন, বন্ধু বান্ধব ভাগিনা ভাতিজাদেরকে শহীদ করে দেওয়া হলো, ধৈর্য ধারণ করলেন। তো এই ধৈর্য যে ধারণ করবে আল্লাহ তাআলা তার মর্তবাকে বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর নিজেকে নগণ্য মনে করা, নিজেকে ছোট্ট মনে করা, নগণ্য মনে করা, আজ আমার কাছে টাকা চলে এসেছে, আমার উঁচু বিল্ডিং হয়ে গেছে, গাড়িও আমার ঘরের আঙিনাতে দাঁড়িয়ে থাকে, কয়েকটা মোটর সাইকেলও রয়েছে, চাকর বাকর দিয়ে ঘর পরিপূর্ণ হয়ে গেছে, তো এর মানে নয় এটাকে আমি একেবারে অহংকার করব। বরং আমাদেরকে নিজেকে নগণ্য মনে করতে হবে, ক্ষুদ্র মনে করতে হবে। তো যে ব্যক্তি নিজেকে নগণ্য মনে করবে তো আল্লাহ তাআলা তার মর্তবাকে বাড়িয়ে দেবে, এমন যাতে না হয় সম্পদ আসার কারণে আমরা অহংকারী না হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন, সূরা বাকারা আয়াত 217 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অনুবাদ কনসুল ঈমান থেকে, তোমাদের মধ্যে যে কেউ আপন দিন থেকে ফিরে যায়, কাফের হয়ে মৃত্যুবরণ করে, ওই সব লোকের কর্ম নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখেরাতে, তারা দোজখবাসী, তাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করছে, কেউ যদি নিজের দিন থেকে ফিরে যায়, মুসলমান ছিল অমুসলিম হয়ে গেল, মুসলমান ছিল অন্য ধর্ম গ্রহণ করে নিল, একটি ধর্ম রয়েছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম, কেননা এই ধর্মকেই আল্লাহ তাআলা মনোনীত করেছে। এখন এই ইসলাম ধর্ম যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, যে এই ধর্মকে ছেড়ে দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা ইরশাদ করেন সে কাফির হয়ে গেল, ওই সকল লোকের কর্ম নিষ্ফল হয়েছে, দুনিয়া ও আখেরাতে তারা দোজখবাসী, তাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার তৌফিক দান করুক আর নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক। ফাতাওয়ায়ে রাজবিয়া নবম খণ্ডের 83 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, ইমাম ইবনুল হজ মক্কি রহমতুল্লাহি তাআলালে মাদখলে বর্ণনা করেন, মৃত্যুর যন্ত্রণার সময়, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, সে সময় দুজন শয়তান মৃত্যু পথ যাত্রীর ব্যক্তির উভয় পাশে এসে বসে যায়, একজন তার পিতার আকৃতি ধারণ করে, অপরজন মায়ের আকৃতি ধারণ করে। একজন বলে, অমুক ব্যক্তি ইহুদি হয়ে মরেছে, তুমিও ইহুদি হয়ে যাও, অর্থাৎ অমুসলিম হয়ে যাও, কেননা সেই ইহুদি সেখানে প্রশান্তিতে রয়েছে। অপরজন বলে, অমুক ব্যক্তি খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমিও খ্রিস্টান হয়ে যাও, অমুসলিম হয়ে যাও, কেননা খ্রিস্টান সেখানে আরামে রয়েছে। আল আমান আল হাফিজ। এক তো মৃত্যু ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী ছেলে মেয়ে ঘর বাড়ি মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে চলে যাচ্ছে, এই দুঃখ মৌতের যন্ত্রণা, তার সাথে শয়তানের ধোকা, তো খুব চক্রান্ত সে সময় চলায় শয়তান, তো ঈমান নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে সে সময়। আল্লাহ তাআলা আমাদেরকে সে সময়ের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে নিক, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কেননা ঈমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছে, ঈমানের মর্ম কি তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, আর এই ঈমানের ব্যাপারেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, যার যত ঈমান মজবুত হবে তো আল্লাহ তাআলা জান্নাতে সে অনুযায়ী তাকে গ্রেড তার মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। এখন মনে করেন কেউ ভালো আমল করছে, দান করছে, সৎকার করছে, ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে, হ্যাঁ মানুষকে খাবার দিচ্ছে, মানুষের জন্য থাকা সব ভালো ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু সে মুসলমান নয়, তো এর মানে না তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, বরং যতক্ষণ না সে মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাত পাবে না। হ্যাঁ, এগুলো যে সোশ্যাল কাজগুলো করছে, তো হয়তো মওতের যন্ত্রণার মধ্যে থেকে কিছু যন্ত্রণা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে না, জান্নাত তাকেই দান করবে যার ঈমান মজবুত হয়েছে, যে ঈমানদার হয়েছে। হযরত সাইয়েদুনা ইউসুফ বিন আসবাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলার নিকট উপস্থিত হলাম, তিনি সারা রাত কান্না করতে রইলেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি গুনাহের কারণে কান্না করছেন? তো তিনি বললেন, না আমার গুনাহ তো একটি লাকড়ি একটি খড়কুটার চেয়েও আল্লাহর দরবারে নগণ্য, এটা কোনো গুরুত্ব রাখে না, আমি এই জন্য কান্না করছি আমার ঈমানের দৌলত যেন ছিনিয়ে নেওয়া না হয়। আল্লাহ আকবর। হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলালে ঈমান হেফাজতের ব্যাপারে কত তিনি সচেতন থাকতেন এবং আল্লাহ তাআলার দরবারে কান্না করতেন। এখন আপনি আর আমরা কি এই ঈমানের হেফাজতের জন্য কখনো কি চিন্তা ভাবনা করেছি, কখনো কি টেনশন নিয়েছি, কখনো কি আমরা কান্না করেছি, কখনো কি আল্লাহর কাছে দোয়া করেছি, মওলা যা যাবার চলে যাক, কিন্তু ঈমান না যাক, ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এটা নিয়ে কখনো আমরা দোয়া করেছি, চিন্তা ভাবনা করেছি, একাকে কি কান্না করেছি, এর হেফাজতের কি কোনো ব্যবস্থা করেছি? আজ আমরা কোনো জায়গায় নতুন বাড়ির কনস্ট্রাকশনের কাজ করি, তো সেখানে আমরা দারোয়ান রেখে দিই, অনেকেই গান ম্যানও আবার রেখে দেয়, ব্যাংকে টাকা রাখবো কেন, সেখানে হেফাজতে থাকবে, ওকে ঠিক আছে। বিশাল বাড়ি বানিয়েছি তো সেখানেও আমরা গেট ম্যান আমরা রেখে দিই, যাতে কোনো কিছু চুরি না হয়, ভালো কথা। আপনার পুকুর আছে, মাছ, অনেক মাছ রয়েছে, মাছের হেফাজতের জন্য এক ব্যক্তিকে নিয়ে করে দিলেন, কেউ যাতে মাছ চুরি না করে। আপনার আমের বাগান রয়েছে এবং মিষ্টি মিষ্টি আম রয়েছে, আর সেটা দিয়ে আপনি বিজনেস করবেন, তো তার আগে কি করেন, কয়েকটা লোককে পাহারাদার হিসাবে আপনি নিযুক্ত করে দেন, ভালো কথা, দরকার রয়েছে। কিন্তু ঈমান হেফাজতের জন্য কি আমরা এমন কোন পদক্ষেপ নিয়েছি যাতে করে আমার ঈমান চুরি না হয়ে যায়? দুনিয়ার চোর থেকে আপনি বাঁচার জন্য গানম্যান, গার্ড, দারোয়ান রেখেছেন, কিন্তু ঈমানে তো চোর আছে, সে চোর হচ্ছে শয়তান, আর সে একেবারে তাড়াহুড়া করে মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য। আচ্ছা, ঈমান কেড়ে নেওয়ার জন্য শয়তান যে তাড়াহুড়া করে, এ বিষয়ে আমি আপনাকে বলছি একটি হাদিসে করিমা, মন দিয়ে শুনুন। হাজরে সাইয়্যেদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সকল ফিতনার পূর্বে নেক আমলের ধারাবাহিকতায় জলদি করো যা অন্ধকার রাতে ন্যায় হবে। এক লোক সকালে মুমিন হবে এবং সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মুমিন হবে এবং সকালে কাফের হবে। আল্লাহ আকবার! তাহলে ওই ফিতনার পূর্বে আমাদেরকে আমলের ধারাবাহিকতায় জলদি করতে হবে, কারণ ফিতনা হয়তো চলে এসেছে। কিছু মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফির, সন্ধ্যায় কাফির, তো সকালে মুমিন হবে। তো এখন কেউ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার ঠিকানা কি হবে? তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ঈমান হেফাজত করতে হবে। দুনিয়াবি সরঞ্জামকে হেফাজত করার জন্য গানম্যান, গার্ড, দারোয়ান আমরা নিয়োগ করে দিই, ঈমান হেফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আর এই ঈমান হেফাজতের জন্য কিছু পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, আর বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে, শয়তান থেকে বাঁচায়, আর ঈমানের এই অমূল্য সম্পদকে নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি। প্লিজ নাইভ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে শুনে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয়ে আমাদেরকে অবগত করেছেন সে বিষয়ে আমরা জেনে থাকি। দেখা হবে আগামী পর্বে, আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।